বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 19 অক্টোবর, 3 কার্তিক এবং ফার্সি 27 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। আফগানিস্তানে দায়েশের হামলার নিন্দা জানাতে ওয়াইসির প্রতি ইরানের আহ্বান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের রংপুরে হিন্দুপল্লিতে হামলার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পাশ্চাত্যের সঙ্গে পরমাণু আলোচনা থেকে ফল পাওয়ার সম্ভাবনা থাকলে ইরান তাতে যোগ দেবে বলে জানালেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরাক থেকে দখলদার মার্কিন সেনাদের বিদায়ের ঘণ্টা শোনা যাচ্ছে বলে মন্তব্য করলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল সালামি। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের, সাম্প্রদায়িক হামলা মোকাবেলা করার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং বাংলাদেশে সহিংসতার প্রতিবাদে ভারতের কলকাতায় একাধিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত, জনগণকে শান্ত থাকার আহ্বান। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশ কখনো আলোচনার টেবিল ত্যাগ করেনি এবং ফলদায়ক যে কোনো আলোচনায় বসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আরও বলেছেন পাশ্চাত্যের সঙ্গে তার দেশের পরমাণু আলোচনা থেকে অবশ্যই ফল বেরিয়ে আসতে হবে, প্রতিপক্ষকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কঠোর মনোভাব প্রদর্শন করতে হবে। ইরানের প্রেসিডেন্ট সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন এখন পর্যন্ত নিজের যে অবস্থান ঘোষণা করেছে তাতে অটল রয়েছে ইরান, এখন প্রতিপক্ষকেও নিজেদের অনর মনোভাব প্রদর্শন করতে হবে। সাক্ষাৎকারে সাংহাই সহযোগিতা পরিষদে ইরানের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের বিষয়টি তুলে ধরে একে তো ইরানের জন্য বড় ধরনের সাফল্য হিসেবে তুলে ধরেন। তিনি বলেন প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে তার সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে পরমাণু সমঝোতা ও আফগানিস্তান পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। টেলিফোন আলাপে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের প্রতি ইঙ্গিত করে আবদুল্লাহিয়ান বলেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক উপমহাসচিব এনরিক মুরার সাম্প্রতিক তেহরান সফরের সময় তার সঙ্গে ইরানের ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে ব্রাসেলসে ইরানের সঙ্গে ইইউ এর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে আলোচনা থেকে অনুধাবনযোগ্য ফল বেরিয়ে আসে ইরান কেবল তাতেই অংশ নেবে। এছাড়া পরমাণু সমঝোতার বাকি পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি পূরণ করলে ইরানও তার প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিরে যাবে। টেলিফোন আলাপে গুতেরেসকে ইরান সফরের আমন্ত্রণ জানান হোসেইন আমির আবদুল্লাহিয়ান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিএসের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুরা প্রকাশ্যেই এই অঞ্চল থেকে পিছু হটছে। শত্রুদের পরাজয় এখন সহজেই উপলব্ধি করা যাচ্ছে। তিনি আজ কেরমান প্রদেশে শহীদদের কবরস্থানে এক অনুষ্ঠানে কথা বলেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের পলায়নের প্রতি ইঙ্গিত করে জেনারেল সালামি আরও বলেন, এখন ইরাক থেকেও মার্কিন সেনাদের বিদায়ী ঘণ্টা শোনা যাচ্ছে। লেবাননের শত্রুদের ভয়ানক পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সিরিয়াতেও তাদের অশুভ উদ্দেশ্য হাসিল হয়নি। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যর্থতাও সবাই দেখছে। আইআরজিএসের প্রধান বলেন, প্রতিরোধ তথা ইসলামী ফ্রন্টের অগ্রযাত্রা জেনারেল কাসিম সোলাইমানের মতো মহান কমান্ডারদের শাহাদাতের মধ্য দিয়ে বন্ধ হবে না, বরং তা আরও বেগবান হবে। তাদের অনুসারীরা সুচারুভাবে এই পথকে এগিয়ে নেবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে সাম্প্রদায়িক হামলা মোকাবেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে চলমান সহিংসতার মধ্যে হিন্দু সম্প্রদায় ও অন্যান্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটির দক্ষিণ এশিয়া বিষয়ক ক্যাম্পেইনার সাদ হাম্মাতি এক বিবৃতিতে বলেছেন, অনেক বছর ধরে বাংলাদেশে বারবার ব্যক্তিবিশেষের বিরুদ্ধে হামলা, সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়ের স্থানে হামলা হয়েছে। এতে এটাই দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র। এই অবস্থায় দেশের সংখ্যালঘুদের সমস্যা সমাধানে সরকারকে অবিলম্বে সুচিন্তিত পদক্ষেপ নেবার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটি। এদিকে সাম্প্রদায়িক হামলা মোকাবেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। এছাড়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় সম্প্রীতি সমাবেশ। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশ্বস্ত করে বলেছেন, হিন্দু ভাই ও বোনদের বলবো আপনাদের ভয় নাই, শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, আওয়ামী লীগ সাথে আছে। ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উচকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা জানি কাদের উস্কানিতে এই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এদিকে দেশ জুড়ে সহিংসতা ও ভাঙচুরের কারণে অজ্ঞাতনামা 10,000 মানুষের বিরুদ্ধে কমপক্ষে 46টি মামলা করেছে পুলিশ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের পাশে শেখ হাসিনা আছেন, আওয়ামী লীগ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব। হিন্দু ভাইদের বলব, আপনাদের ভয় নেই, শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে। ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেছেন, চীন সম্পর্কে কথা বলতে ভয় পান মোদী, এমন মনে হয় যেন চায়ে কখনো কখনো চিনিও দেন না তিনি, তাতে যদি মুখ দিয়ে চীন শব্দটি বেরিয়ে যায়। ওয়াইসি বলেছেন, পাকিস্তান যখন পুলওয়ামায় হামলা করেছিল, মোদিজি বলেছিলেন আমরা ওদের ঘরে ঢুকে মারব। আমরা বলেছিলাম মারুন। এখন চীন ডোকালাম ডেপসাংয়ে বসে আছে এবং ভারতের প্রধানমন্ত্রী কিছু করছেন না। তিনি চীন সম্পর্কে কথা বলতে ভয় পান। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ভারতের কলকাতায় একাধিক গণসংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। কলকাতার একাডেমি অব ফাইন আর্টসের সামনে বিভিন্ন গণসংগঠনের অবস্থান বিক্ষোভে রাজনৈতিক নেতারা ভারতের জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতা এবং পুজো মণ্ডপে হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একাধিক গণসংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক শক্তি উভয় দেশে অশান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে প্রতিবাদ কর্মসূচির আয়োজকরা মনে করছেন। এর প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে কলকাতার একাডেমি অব ফাইন আর্টসের সামনে বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধি ও নেতারা অবস্থান বিক্ষোভ করেন। প্রতিবাদ সভায় জামায়াতে ইসলামী হিন্দের বিভাগীয় রাজ্য সম্পাদক সাদাব মাসুম তার বক্তব্যে বলেন, আজকে বাংলাদেশের যারাই ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক আমরা তার বিরোধিতা করছি এবং আমরা বলতে চাই তারা যদি ইসলামের নাম নিয়ে এসব কাজ করে থাকে তাহলে ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে কোনোভাবেই আক্রমণ করা যাবে না, সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা যাবে না। যারা এসব ঘটনায় যুক্ত তাদেরকে যেন বাংলাদেশ সরকার কঠোর শাস্তি দেয় বলেও জামায়াত নেতা সাদাব মাসুম দাবি জানান। ওই প্রতিবাদ সভায় বিভিন্ন সংগঠনের নেতারা বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার তীব্র প্রতিবাদ জানান। ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মানবাধিকার সংস্থা বন্দিমুক্তি কমিটির সম্পাদক ছোটন দাস, জামায়াতে ইসলামী হিন্দের বিভাগীয় রাজ্য সম্পাদক সাদাব মাসুম ও অন্যরা। এছাড়া উপস্থিত ছিলেন বাংলা বাঁচাও সংবিধান বাঁচাও মঞ্চের ভানু সরকার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাস্কর গুপ্ত, ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ডক্টর ইমানুল হক, ফ্রেন্ড অব ডেমোক্রেসির পার্থ বোস, জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য দপ্তর সম্পাদক সাবির আলী ও অন্যরা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, বৈরুতে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়ে ভয়াবহ ঘটনা ঘটানো হয়েছে। গতরাতে এক ভাষণে তিনি সামির জাজা নেতৃত্বাধীন লেবানিজ ফোর্সেস পার্টির প্রতি ইঙ্গিত করে বলেন, একটি দল চায় বৈরুতে দক্ষিণ দাহিয়ার অধিবাসীরা সবসময় আতঙ্ক ও উদ্বেগের মধ্যে থাকুক। তিনি বলেন, এই দলটি খ্রিস্টান ও মুসলমানের মধ্যে একটি কৃত্রিম ও বানোয়াট শত্রুতা দাঁড় করাতে চায় যাতে নিজেকে খ্রিস্টানদের প্রকৃত রক্ষক হিসেবে তুলে ধরতে পারে। নাসরুল্লাহ বলেন, সামরিক সংঘাত বা গৃহযুদ্ধ তাদের কাছে কোনো বিষয় নয়, কারণ এ ধরনের সংঘাত বিদেশি স্বার্থ রক্ষা করবে, তারা বিদেশি শক্তির হয়েই কাজ করছে। গত বৃহস্পতিবার বৈরুতে আদালতের সামনে বিক্ষোভের ডাক দেয় হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট, কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভে লেবানিজ ফোর্সেস পার্টির একদল অস্ত্রধারী অতর্কিত গুলি চালায়, এতে 7 জন নিহত ও 60 জন আহত হয়। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুথি বলেছেন, ইয়েমেনের জনগণ যে মুক্তি ও স্বাধীনতার লড়াই করছে তা আপোষহীন। মার্কিন মদতপুষ্ট সৌদি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। সোমবারে ইয়েমেনের রাজধানী সানায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন বা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে দেওয়া বক্তৃতায় আব্দুল মালিক আল হুথি একথা বলেন। হুথি নেতা বলেন, ইয়েমেনের জনগণ মহানবীর জীবন আদর্শের অনুপ্রাণিত এবং তাঁর পথ নির্দেশনা অনুযায়ী বলদর্পী শক্তির আধিপত্য অবসানের লড়াইয়ে লিপ্ত রয়েছে। রাজধানী সানা ও বিভিন্ন প্রদেশে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি জনগণের প্রশংসা করেন। জাতিসংঘ বলেছে, আফগানিস্তানের শিশুদের জন্য পলিটিকা কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে তালেবান। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সোমবার বলেছে, আগামী নভেম্বর মাসে সারা দেশে পোলিও টিকা কার্যক্রম শুরু হবে এবং এ কাজে প্রয়োজনীয় সহযোগিতা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে তালেবান। শ্রোতা বন্ধুরা, পোলিও টিকা বলাই দুঃখিত। জাতিসংঘ এবং আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে দেশটিতে পোলিও টিকা কার্যক্রম শুরু করার ব্যাপারে মতৈক্য হয়েছে বলে ইউনিসেফ জানিয়েছে। এর আগে শিশুদেরকে পোলিও টিকা খাওয়ানোর ঘোর বিরোধী ছিল তালেবান। তাদের পাকিস্তানি শাখা তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি পোলিও টিকা কার্যক্রমে অংশগ্রহণকারী দলগুলোর উপর হামলা চালিয়ে বহু নেতাকর্মীকে হত্যা করেছে। তবে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর তালেবানের এ সংক্রান্ত নীতিতে পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে। মস্কোয়ে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর দপ্তর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোয় ন্যাটোর দপ্তরের কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে নভেম্বরের পর তাদের কাজ করার অনুমতিপত্র আর নবায়ন করা হবে না। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি মহাসচিব ইউসুফ আল ওসাইমিনের সঙ্গে সাক্ষাতে আফগানিস্তানের শিয়া মসজিদে মুসল্লিদের ওপর আইএস জঙ্গিদের সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি মহাসচিব ইউসুফ আল উসাইমিনের সঙ্গে সাক্ষাতে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এই সাক্ষাতে তিনি আফগানিস্তানের কান্দাহার ও কুন্দুজের শিয়া মসজিদে মুসল্লিদের উপর উগ্র দায়েশ বা আইএস জঙ্গিদের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে ওআইসির পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানের জনগণ গত দুই দশকে ব্যাপক মার্কিন আগ্রাসনের শিকার হয়েছে। বর্তমানে মার্কিন সেনারা সেদেশ ত্যাগ করলেও তাদেরই পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা আইএস জঙ্গিরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। সম্প্রতি উগ্র দায়েশ বা আইএস জঙ্গিরা আফগানিস্তানের শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টির জন্য দুটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে। সর্বশেষ কুন্দুজের ফাতেমিয়া শিয়া মসজিদে সন্ত্রাসী হামলায় 40 জনের বেশি মুসল্লি নিহত এবং 70 জনের বেশি মানুষ আহত হয়েছে। আইএস জঙ্গিরা ওই হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছে। এ নিয়ে কয়েক দফা আফগানিস্তানে বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল। ইসলামী ইরান এসব সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাস্তবতা হচ্ছে, আফগানিস্তানে আইএস জঙ্গিদের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তাদের তৎপরতা রোধে তালেবানের ব্যর্থতার কারণে সেখানে বড় ধরনের বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। এ কারণে এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়া ওআইসি বা মুসলিম দেশগুলোর জন্য জরুরি হয়ে পড়েছে। দুঃখজনক বিষয় হচ্ছে, দায়েশ বা আইএসের মতো জঙ্গিদের বিরুদ্ধে মুসলিম দেশগুলো এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের জনগণ খুবই উদ্বিগ্ন, বিশেষ করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। এ অবস্থায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আফগানিস্তানের পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ইরান আফগান জনগণের পাশে রয়েছে এবং তাদের নিরাপত্তায় যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলায় নিরপেক্ষ তদন্তের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলায় নিরপেক্ষ তদন্তের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। সোমবার সন্ধ্যায় এক টুইট বার্তায় মিয়া সেপ্পো এ আহ্বান জানান। টুইট বার্তায় মিয়া সেপ্পো বলেছেন, বাংলাদেশে হিন্দুদের উপরে সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল, যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানোর পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। এদিকে সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের মন্দিরে যে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে তা প্রতিরোধে দলের নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিস্থিতির উপরে সতর্ক দৃষ্টি রাখছে এবং এ ধরনের সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আজ মঙ্গলবার সারা দেশে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এদিকে দেশে সাম্প্রদায়িক হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,
যেটা কুমিল্লায় ঘটেছে, এটা নোয়াখালী যেগুলি ঘটেছে, হাজীগঞ্জে যেগুলি ঘটেছে, এগুলিকে এক সূত্রেই আমরা ধরে নিচ্ছি। আমরা সময়ের মাধ্যমে এগুলি আমরা বের করব। আমরা সুনিশ্চিত কুমিল্লার ঘটনাটা একটা সাজানো ঘটনা।
দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা ক্ষমতাসীনদের মদতেই হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এই দাবি করেন মির্জা ফখরুল।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা, এটা ক্ষমতাসীনদের মদত ছাড়া সম্ভব নয়। এবং এটা পরিষ্কার হয়ে গেছে যে আজকে আওয়ামী লীগ যা জোর করে ক্ষমতা দখল করে আছে।
ওদিকে রংপুরের পীরগঞ্জে সহিংসতা ঘটাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে পরিতোষ সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে পুলিশ সদর দপ্তর গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছে, কুমিল্লার ঘটনার জের ধরে দেশের কয়েকটি জেলায় পূজামণ্ডপ, মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রেক্ষিতে এখন পর্যন্ত 71টি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে 450 জনকে আটক করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে বারোই রবি রাওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে সালাম ও অজস্র শুভেচ্ছা জানিয়ে এবং মহানবী ও তাঁর পবিত্র আহলে বাইতের শানে অজস্র দরুদ আর সালাম পেশ করে শুরু করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ আলোচনা। সর্বকালের সেরা মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র জন্মবার্ষিকী, আশা করছি এ বিশেষ আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো। এ আলোচনা পরিবেশন করছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
মধুপুর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধুপুর্ণিমারি বিশ্ববাসের জন্য মহান আল্লাহর সবচেয়ে বড় উপহার কি, এ প্রশ্ন করা হলে যে উত্তর প্রত্যেক জ্ঞানী ও বিবেকবানের মুখে উচ্চারিত হবে তা হল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অস্তিত্ব। আর তাই তাঁর জন্মদিনই বিশ্বের সবচেয়ে বড় আনন্দ বা উৎসবের দিন। মহান আল্লাহ এই মহামানবকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত তথা রহমাতাল্লিল আলামিন ও সর্বোত্তম চরিত্রের অধিকারী বলে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। বিজ্ঞ আলেম সমাজ ও ঐতিহাসিকদের অনেকেই, বিশেষ করে আহলে সুন্নাত জামাতের অনুসারী মুসলিম চিন্তাবিদদের বেশিরভাগই মনে করেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন রবিউল আউয়াল মাসের ১২ তারিখে এবং তার ওফাত বা মৃত্যু দিবসও একই দিনে। অন্যদিকে মহানবীর আহলে বাইতের অনুরাগী শিয়া মুসলিম সমাজের বেশিরভাগই মনে করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন ১৭ রবিউল আউয়াল এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন সফর মাসের ২৮ তারিখে। মুসলমানদের এই দুই ধারার মধ্যে ঐক্য ও সম্প্রীতি সৃষ্টির লক্ষ্যে ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খমেনী রহমতুল্লাহ আলাই ১২ থেকে ১৭ রবিউল আউয়ালকে ইসলামী ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেন।
বিশ্বনবী হযরত মুহাম্মদ মানবতার মুক্তির দিশারি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ ও পূর্ণ মানব। তিনি ছিলেন মানব জীবনের সব ক্ষেত্রের ও সব পর্যায়ের সর্বোত্তম এবং পূর্ণাঙ্গ আদর্শ। তাই তিনি মহান আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য সবচেয়ে বড় উপহার। তাঁর শুভ জন্মদিন মানব জাতির জন্য সবচেয়ে বড় আনন্দের দিন এবং এই দিন মুসলমানদের মিলন ও ঐক্যের সবচেয়ে বড় শুভ লগ্ন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ছিলেন মহামানবদেরও শিক্ষক এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী ও মহান আল্লাহর সর্বশেষ অথচ সর্বশ্রেষ্ঠ রাসুল। তাঁর পর আর কোন নবীর আবির্ভাব হবে না, এ কারণে যে মানব জাতির সর্বাঙ্গীন কল্যাণ ও সৌভাগ্যের জন্য যা যা দরকার তা সব নির্দেশনায় তিনি দিয়ে গেছেন এবং তার নির্দেশনাগুলোর যুগোপযোগী ব্যাখ্যা দিয়ে গেছেন তাঁরই বংশ জন্ম নেয়া পবিত্র ইমাম।
জাহেলিয়াতের কালো মেঘ সারা বিশ্বের উপর যখন ছায়া মেলে রেখেছিল এবং অসৎ ও ঘৃণ্য কার্যকলাপ, রক্তক্ষয়ী যুদ্ধ বিগ্রহ, লুটতরাজ ও সন্তান হত্যা সহ সব ধরনের নৈতিক গুণ যখন বিলুপ্ত হচ্ছিল, তখনই মানব জাতির শ্রেষ্ঠ সৌভাগ্য রবির উদয় হয়। তাঁর আবির্ভাব বিশ্ব সভ্যতার সবচেয়ে বড় শুভ লগ্ন। সমগ্র আরব উপদ্বীপ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম উপলক্ষে আলোকোজ্জ্বল হয়। অনতিবিলম্বে এই নূরের বিচ্ছুরণে সমগ্র জগৎ আলোক উদ্ভাসিত হল এবং সমগ্র বিশ্বে এক সুমহান মানব সভ্যতার ভিত্তিও নির্মিত হয়ে গেল। মহানবীর জন্মগ্রহণের মুহূর্তে সম্রাট খসরুর প্রাসাদের দ্বার মণ্ডপ ফেটে গিয়েছিল এবং এর কয়েকটি স্তম্ভ ধসে পড়েছিল। ফার্স প্রদেশের অগ্নি উপাসনালয়ের প্রজ্বলিত আগুন নিভে গিয়েছিল। ইরানের সাভে হ্রদ শুকিয়ে গিয়েছিল। পবিত্র মক্কার প্রতিমালয়গুলোতে রক্ষিত মূর্তি ও প্রতিমাগুলো মাটিতে পড়ে গিয়েছিল। তাঁর দেহ থেকে নূর বের হয়ে তা আকাশের দিকে উত্থিত হয়েছিল, যার রশ্মি মাইলের পর মাইল পথ আলোকিত করেছিল। সম্রাট আনুশিরওয়ান ও পুরোহিতরা অতি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন।
এসব ঘটনার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল ওই সব মানুষের অন্তরে প্রচণ্ড ঝাঁকুনি দেয়া ও মনোযোগ সৃষ্টি করা, যারা মূর্তি পূজা, অন্যায় ও জুলুমের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছিল। মহানবী খৎনা করা ও নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। ভূমিষ্ঠ হওয়ার পর তিনি বলেছিলেন, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহর, সকাল সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা করছি।
মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, হে আরব জাতি, ইসলাম ধর্মে তোমাদের দীক্ষিত ও বিশ্বাস স্থাপনের পূর্বে তোমরা জাহান্নামের আগুনের কাছে ছিলে, এরপর মহান আল্লাহ তোমাদেরকে ইসলামের মাধ্যমে মুক্তি দিয়েছেন। সূরা আলে ইমরান। ইসলাম ধর্মের আবির্ভাবের আগে আরব জাতির অবস্থা প্রসঙ্গে হজরত আলী আলাইহিসসালাম একটি ভাষণে বলেছেন, মহান আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশ্বাসীদের ভয় প্রদর্শনকারী ঐশী প্রত্যাদেশ ও গ্রন্থ আল কোরআনের বিশ্বস্ত আমানতদার হিসেবে প্রেরণ করেছেন। হে আরবরা, তখন তোমরা নিকৃষ্ট ধর্ম পালন ও নিকৃষ্টতম স্থানগুলোয় বসবাস করতে। তোমরা প্রস্তরময় স্থান এবং বধির সর্পকুলের মাঝে জীবনযাপন করতে। সেগুলো এমন বিষধর সাপ ছিল যা যে কোনো প্রকার শব্দে পালিয়ে যেত না। তোমরা নোংরা লবণাক্ত কর্দমাক্ত পানি পান করতে, কঠিন খাদ্য খেতে, একে অপরের রক্ত ঝরাতে এবং নিজ আত্মীয় স্বজনদের থেকে দূরে থাকতে। তোমাদের মধ্যে মূর্তি ও প্রতিমা পূজার ব্যাপক প্রচলন ছিল। তোমরা কুকর্ম ও পাপ থেকে বিরত থাকতে না।
হযরত আলী আলাইহিসসালাম আরব জাতি ও গোত্রসমূহের ধর্মীয় অবস্থার বর্ণনা করতে গিয়ে আরো বলেছেন, তখন অন্ধকার যুগে আরব জাতি নানা ধর্মের অনুসারী ছিল। তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিদআত তথা ধর্ম বহির্ভূত প্রথা প্রচলিত ছিল এবং তারা অনেক ধর্মীয় গোষ্ঠীতে বিভক্ত ছিল। একদল লোক মহান আল্লাহকে তাঁর সৃষ্টির সাথে তুলনা করত, আবার কোনো কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য সত্তার দিকে ইশারা ইঙ্গিত করত। অতঃপর এদের সবাইকে আল্লাহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাধ্যমে সৎ পথের সন্ধান দিলেন, সৎ পথে পরিচালনা করলেন এবং তাঁদেরকে পথভ্রষ্টতা ও অজ্ঞতা থেকে মুক্তি দিলেন।
আরবের চিন্তাশীল শ্রেণীও গ্রহ আর চাঁদের উপাসনা করত, কিন্তু নিম্ন শ্রেণীর লোক যারা আরবের সংখ্যাগরিষ্ঠ ছিল তারা তাদের গোত্রীয় ও পারিবারিক প্রতিমা ছাড়াও বছরের দিবসগুলোর সংখ্যা অনুসারে 360টি মূর্তির পূজা করত এবং প্রতিদিনের ঘটনাগুলোকে ওই 360টি মূর্তির যেকোনো একটির সাথে জড়িত বলে বিশ্বাস করত। আরব সমাজে নারীদেরকে পণ্যের মতো কেনাবেচা করা হতো। তারা সব ধরনের ব্যক্তিগত ও সামাজিক অধিকার এমনকি উত্তরাধিকার থেকে বঞ্চিত ছিল। প্রধানত দুর্ভিক্ষের ভয়ে এবং কখনো কখনো কলুষতা ও অশুচিতার ভয়ে আরবরা মেয়েদেরকে জন্মগ্রহণের পরপরই হত্যা করত।
আসলে বিশ্বনবীর আবির্ভাবের অনেক আগ থেকেই সারা বিশ্বই ভরে গিয়েছিল জুলুম, শোষণ, অনাচার, কুসংস্কার, অশান্তি, সংঘাত এবং নানা ধরনের পাপাচারে। এ অবস্থায় বিশ্বনবীর আবির্ভাব ছিল ঘন অমাবস্যার রাতে সূর্যের প্রদীপ্ত উন্মেষের মতোই অফুরন্ত কল্যাণ আর আলোর বন্যার ছড়াছড়ি, এবং তার বাণী স্বাধিকার হারা মানুষের মনে জাগিয়ে তুলত অধিকার ফিরে পাওয়ার দুর্বার বাসনা। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে তিনি সঞ্চালন করলেন সততা, সৌন্দর্য, ন্যায় বিচার, সুধর্ম এবং সব ধরনের সৎ গুণ ও নীতির জোয়ার। ফলে জ্ঞান বিজ্ঞান সহ বিশ্ব সভ্যতার চরম উন্নতির পরিবেশ তৈরি হল। আজ বহু অমুসলিম মনীষীও দ্ব্যর্থহীন কণ্ঠে স্বীকার করতে বাধ্য হন যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হলেন হযরত মুহাম্মদ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মহামানবের আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে বিশ্ববাসীর সার্বিক কল্যাণ ও মুক্তি। আর আগামী দিনের বিশ্ব হবে ইসলামের বিশ্ব এবং মুসলমানরাই থাকবে বিশ্ব সভ্যতার নেতৃত্বে।
তাওহীদের সিরাজী নিখিল জগৎ ছুটে এলো রইল না কেউ বাকি নিখিল জগৎ ছুটে এলো রইল না কেউ বাকি দেখুন মধুর শরাবিলে
দুঃখজনকভাবে কেউ কেউ প্রচার করে আসছেন যে মহানবী ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না, বিশেষ করে ধর্মীয় বিষয়ের বাইরে দুনিয়াবী অনেক বিষয়ে তিনি সুদক্ষ ছিলেন না। অথচ পবিত্র কোরআনের সূরা আহজাবে মহান আল্লাহ বলেছেন, যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা বা আদর্শ রয়েছে। অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে ও সব যুগের জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বোত্তম আদর্শ। মহানবীর জীবনে কখনো কোনো পাপ বা অন্যায় আচরণ করেননি। জগৎবাসীকে সৎ ও পবিত্র করা ছিল বিশ্বনবীর দায়িত্ব। তাই তিনি যদি পবিত্র ও নিষ্পাপ না হন, তিনি কিভাবে অন্যদের সব ধরনের পাপ ও পঙ্কিলতা থেকে রক্ষা করবেন? এজন্যই সূরা বাকারায় মহান আল্লাহ বলেছেন,
আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল, যিনি তোমাদের কাছে আমার বাণীগুলো পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন, আর তোমাদের শিক্ষা দেবেন কেতাব ও তার তত্ত্বজ্ঞান, এবং শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, মানব চরিত্রকে পূর্ণতা দেয়াই ছিল তার রেসালাতের অন্যতম প্রধান লক্ষ্য। ধৈর্য, সহিষ্ণুতা, পরোপকার, সাহসিকতা ও বীরত্ব, বিনয়, নম্রতা, ভদ্রতা, সৌজন্যতা, ক্ষমাশীলতা, উদারতা ও অন্যের কল্যাণকামিতা সহ সর্বোত্তম চরিত্রের সবগুলো দিকেই তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ।
মহানবীর বিলাসহীন ও নির্লোভ সাধাসিধে জীবন সম্পর্কে হযরত আলী বলেছেন, তিনি দুনিয়ার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছিলেন এবং একে অতি তুচ্ছ ও গুরুত্বহীন মনে করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসে আহার করতেন, কৃতদাসদের মতো বসতেন, নিজ হাতে তাঁর চপ্পল সেলাই করতেন, নিজ হাতে কাপড়ে তালি দিতেন, জিন বা আসনবিহীন গাধার উপর আরোহণ করতেন এবং গাধার পিঠে যখন চড়তেন তখন তিনি তার পেছনে অন্য আরেকজন ব্যক্তিকেও বসাতেন। একবার তার বাড়ির দরজার উপর এমন একটি পর্দা টাঙানো হয়েছিল যার মধ্যে কিছু ছবি অঙ্কিত ছিল। এ কারণে তিনি তা দেখে তার একজন স্ত্রীকে বলেছিলেন, হে অমুক, পর্দাটি আমার চোখের সামনে থেকে সরিয়ে ফেলো, কারণ যখনই আমি ওইটির দিকে তাকাই তখনই দুনিয়া ও এর চাকচিক্যের কথা আমার স্মরণ হয়।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এমন অবস্থায় পড়তেন যে রাজনৈতিক ও সামাজিক সম্ভাবনার সব দরজাই তার সামনে বন্ধ হয়ে যেত, পরিস্থিতি চলে যেত সম্পূর্ণ প্রতিকূলে এবং আশার কোনো আলোই অবশিষ্ট থাকত না। কিন্তু সেসব মুহূর্তেও তিনি অবিচল থাকতেন, তাঁর ইচ্ছাশক্তি পর্বতের মতো অটল থাকত। রাসূল এর 23 বছরের নবুয়াতি জীবনে তাঁর অপরিসীম মানসিক শক্তির পরিচয় পাওয়া যায়। মানুষ যখন তা অধ্যয়ন করে তখন অভিভূত হয়। রাসূলের সাহসিকতা এ পর্যায়ে ছিল যে স্বয়ং আলী আল ইসলাম বলেছেন, কখনো কখনো পরিস্থিতি যখন আমাদের জন্য কঠিন হয়ে পড়ত আমরা রাসূলের কাছে আশ্রয় নিতাম।
যদি কেউ মহানবীকে অসম্মান করত তিনি তার প্রতিশোধ নিতেন না, অন্যদের ভুল ও দুর্ব্যবহারকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতেন, তাদের অত্যাচার ও নিপীড়নের বিপরীতে ক্ষমা, মহানুভবতা এবং বদান্যতা প্রকাশ করতেন। কুরাইশদের শত অত্যাচার ও নিপীড়ন সহ্য করেও তিনি মক্কা বিজয়ের পর তাদেরকে ক্ষমা করেছিলেন এবং মুক্তি দিয়েছিলেন। তবে তিনি এত বেশি দয়াশীল ও ক্ষমাশীল হওয়া সত্ত্বেও যদি কখনো কেউ ইসলামের সীমারেখাকে অতিক্রম করত কোনরূপ নমনীয়তা দেখাতেন। না।
বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম 23 বছরের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানব জাতির কাছে উপহার দিয়ে গেছেন পবিত্র ইসলাম ধর্ম। এ ধর্ম একটি পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ ও চিরন্তন ধর্ম হিসেবে কোন বিশেষ জাতি বা গোত্রের জন্য সীমিত নয়। তাই ইসলামী ও মানব জাতির ঐক্য রয়েছে এ ধর্মের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির শীর্ষে। ইসলামের প্রাথমিক যুগে বিশ্বনবী ইমানের ছায়াতলে ভ্রাতৃত্ব ও ঐক্যের সংস্কৃতি উপহার দিয়েছিলেন। পবিত্র কোরআনের আয়াতের আলোকে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মুসলিম সমাজকে আল্লাহর রশি শক্তভাবে আঁকড়ে ধরতে ও পরস্পর বিবাদ বা বিচ্ছিন্নতা পরিহার করতে বলেছেন। মুসলমানরা যতদিন তাঁর বাণী মান্য করেছিল ততদিন তারা শত্রুদের উপর বিজয়ী হয়েছিল এবং এর ফলে ইসলাম ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী সম্পর্কে ভালোভাবে জানার সুযোগ দিন এবং তার প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দিন। সবাইকে আবারও অজস্র সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই আলোচনা।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 19 অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রথম আলো। সংখ্যালঘুদের উপর হামলা পূর্ণাঙ্গ, পক্ষপাতিত্বহীন এবং স্বচ্ছ তদন্ত আহ্বান অ্যামনেস্টির। মানব জমিন। পিএসসির প্রশ্ন ফাঁস করলে 10 বছর জেল, ইত্তেফাক। হাজীগঞ্জ সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন, যুগান্তর। সাম্প্রদায়িক অপশক্তির শেকড় উপড়ে ফেলা হবে, আওয়ামী লীগ কালের কণ্ঠ। ভারতের শিরোনাম। বলিউডে ব্যর্থ স্ত্রী, ষড়যন্ত্র করে আরিয়ানকে গ্রেপ্তার, সমীরকে তোপ শিবসেনা নেতার। আনন্দবাজার পত্রিকা। উত্তরপ্রদেশ নির্বাচনে মহিলাদের 40% টিকিট দেবে কংগ্রেস, ঐতিহাসিক সিদ্ধান্ত প্রিয়াঙ্কার। সংবাদ প্রতিদিন। সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়, এবার তৃণমূলের টিকিটে লড়বেন কে আসানসোলে। আজকাল শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, পীরগঞ্জে পবিত্র কাবা শরীফ অবমাননাকর পোস্ট দেয়া সেই তরুণ গ্রেপ্তার, এটি বাংলাদেশের চলমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি খবরের শিরোনাম। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় যে পবিত্র কাবা শরীফ অবমাননাকরের ঘটনা ঘটেছে বলে খবর বের হয়েছে এবং যে ঘটনাকে কেন্দ্র করে সেখানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনাটি আসলে বিশেষ গুরুত্বপূর্ণ চলমান প্রেক্ষাপটে। কারণ কুমিল্লার পুজো মণ্ডপের ঘটনা নিয়ে যখন সারা দেশে তোলপাড় চলছে এবং সরকারের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে, ঠিক তার পর মুহূর্তেই রংপুরের পীরগঞ্জে এই ঘটনা ঘটেছে। পবিত্র কাবা শরীফকে অবমাননা করে ফেসবুকে পোস্ট দিলে কি ধরনের ঘটনা ঘটতে পারে, একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, সেটি পরেশচন্দ্রের বোঝার কথা। বোঝার পরেই কিন্তু তিনি এই কাজ করেছেন বলে আমরা মনে করি। সেক্ষেত্রে তার একটা নেতিবাচক প্রভাব পড়েছে। কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনা বা পবিত্র কাবা শরীফকে নিয়ে অবমাননাকর কথা বলা বা পোস্ট দেওয়া, এ সমস্ত ঘটনা যারা ঘটিয়েছে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছে কিনা দেশে সেটি একটি প্রশ্ন। তবে এর ঊর্ধ্বে উঠে যে কথা বলতে হবে যে এই কাজগুলো যে বা যারাই করে থাকুক তারা প্রকৃত পক্ষে ধর্মের কোনো হিতাকাঙ্ক্ষী নয়, দেশের কোনো হিতাকাঙ্ক্ষী নয়। ইসলাম ধর্ম এই কথা বলে না যে এই রকমের কোনো ঘটনা ঘটলে হামলা মারামারি হত্যা এরকম কোনো ঘটনা ঘটিয়ে দিতে হবে। আমরা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি তার পুরো জীবন যদি আমরা স্টাডি করি তাহলে ধর্মীয় কোনো উগ্রতা তার জীবন দর্শনে ছিল না। আমরা সেই নবীকে অনুসরণ করব অথচ আমাদের জীবনে উগ্রতা থাকে, এটি হয় না। এটি ধর্মের নামে নিশ্চয়ই বাড়াবাড়ি। পাশাপাশি যারা এই ধরনের কাজ করছে তারা মূলত ধর্মকে ব্যবহার করে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য হাসিল করতে চায়, সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নিলেই বরং মঙ্গল।
ইরান কখনো আলোচনার টেবিল ত্যাগ করেনি বলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মন্তব্য করেছেন, কিন্তু ভিয়েনা আলোচনায় অচল অবস্থা আছে, এর দায় কার?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন যে তার দেশ কখনো আলোচনার টেবিল থেকে সরে আসেনি। কথাটি অত্যন্ত সঠিক। 2015 সালে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল ইরান এবং ছয় জাতি গোষ্ঠীর মধ্যে, সেই আলোচনা 10 বছরের বেশি সময় ধরে চলেছিল। ইরানের উপরে অন্যায়ভাবে বারবার নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করা হয়, ক্যামেরা লাগানো হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরেও ইরান আলোচনাকে সফল করার জন্য ইরান কিন্তু সংলাপ থেকে বেরিয়ে যায়নি, বরং ইরান সবসময় চেয়েছে যে একটা আলোচনার মাধ্যমে যে সমস্যা পাশ্চাত্য বলছে সেই সমস্যার সমাধান করা যাক। আমরা বরং আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদেরকে এ ব্যাপারে অভিযুক্ত করতে পারি। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে, ফলে ইরানকে আসলে কোনোভাবে দোষারোপ করা যায় না কোনো ইস্যুতে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বলিউডে ব্যর্থ স্ত্রী, ষড়যন্ত্র করে আরিয়ানকে গ্রেপ্তার, সমীরকে তোপ শিবসেনা নেতার, আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে আরিয়ান খানের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিক সমীর অংখেড়ের প্রতিশোধ স্পৃহার কারণেই হাজতে শাহরুখ পুত্র, এই মর্মে শীর্ষ আদালতকে একটি চিঠি লিখেছেন শিবসেনা নেতা কিশোর তিওয়ারি। মাদক পার্টি থেকে আরিয়ানের গ্রেপ্তার হওয়ার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে শিবসেনা এবং ন্যাশনাল কংগ্রেস পার্টি বা এনসিপি। কেন্দ্রের নির্দেশে শাহরুখ এবং তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে বলে দাবি তাদের। কিশোরের অভিযোগ, চলচ্চিত্র এবং মডেলিং জগতের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিশানা করেছেন এনসিপি। আরিয়ানের মৌলিক অধিকার রক্ষার্থে শীর্ষ আদালতকে হস্তক্ষেপ করার অনুরোধ করেছেন তিনি। সংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়, এবার তৃণমূলের টিকিটে লড়বেন আসানসোলে, আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়, ইস্তফাপত্র গ্রহণ করেছেন স্পিকারও। জুলাইয়ে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে তাঁকে সরানো হয়, এরপরেই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন। বলা ভালো, রাজনীতি থেকেই দূরে থাকবেন বলে জানান আসানসোলের সদ্য প্রাক্তন সাংসদ। তবে এরপরে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে হঠাৎ তৃণমূলে যোগ দেন তিনি। অবশেষে আজ সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে তৃণমূলে কিভাবে কাজে লাগায় এখন সেটাই দেখার বিষয়। আসানসোল থেকে কি তৃণমূলের টিকিটে দাঁড়াবেন তিনি, জল্পনা বাড়ছে। উত্তরপ্রদেশ নির্বাচনে মহিলাদের 40% টিকিট দেবে কংগ্রেস, ঐতিহাসিক সিদ্ধান্ত প্রিয়াঙ্কার। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে শুধু মুখে মহিলাদের ক্ষমতায়নের কথা নয়, এবার কার্যক্ষেত্রেও সেটা করে দেখানোর বার্তা দিল কংগ্রেস। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে 40% আসনে মহিলাদের প্রার্থী করবে দল ঘোষণা করে দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের দাবি, এই সিদ্ধান্ত ঐতিহাসিক, এর আগে কোনো স্বীকৃত প্রথম সারির রাজনৈতিক দল এভাবে মহিলাদের 40% আসনে প্রার্থী করার কথা ভাবেওনি। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। পাশ্চাত্যের সঙ্গে পরমাণু আলোচনা থেকে ফল পাওয়ার সম্ভাবনা থাকলে ইরান তাতে যোগ দেবে বলে জানালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরাক থেকে দখলদার মার্কিন সেনাদের বিদায় ঘণ্টা শোনা যাচ্ছে বলে মন্তব্য করলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল সালামি। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান। সাম্প্রদায়িক হামলা মোকাবেলা করার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং বাংলাদেশে সহিংসতার প্রতিবাদে ভারতের কলকাতায় একাধিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত, জনগণকে শান্ত থাকার আহ্বান। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002 ঢাকা 1000 বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222 নিউ দিল্লি 110048 ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আর আমাদের ফ্যাক্স নম্বর হচ্ছে 0098212205327। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.